এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। লা تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات والأرض، من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstudaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstudaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী।
শ্রোতা বন্ধুরা, 148 হিজরির 25 শাওয়াল মুসলিম বিশ্বের অনন্য কাণ্ডারি ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের শোকাবহ শাহাদাতের বার্ষিকী। এ উপলক্ষে সবাইকে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিশেষ আলোচনা শুরু করছি আমি সোহেল আহমেদ
এবং আমি বাবুল আখতার। খাঁটি মোহাম্মদী ইসলামের সৌন্দর্যল ইতিহাসের এক অনন্য অধ্যায়ের রূপকার ইমাম জাফর আস সাদিক আলাইহিসসালাম ছিলেন মহানবীর পবিত্র আহলে বায়তের অন্যতম সদস্য। সততার কারণে তিনি সাদিক বা সত্যবাদী নামে খ্যাত। 83 হিজরির 17 রবিউল আওয়াল পবিত্র মদিনায় জন্ম নিয়েছিলেন ইমাম জাফর সাদিক। তাঁর পিতা ইমাম মোহাম্মদ বাকের ইবনে ইমাম জয়নুল আবেদিনও ছিলেন মহানবীর আহলে বায়াতের সদস্য এবং নিষ্পাপ ইমাম, আর মা ছিলেন উম্মে ফারোয়া ফাতিমা। ইমাম সাদিকের শিক্ষক ছিলেন দাদা ইমাম জয়নুল আবেদিন আলাইহিসসালাম এবং পিতা ইমাম মোহাম্মদ বাকির আলাইহিসসালাম।
ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম যে মহাসাগরের মতো অগাধ জ্ঞানের অধিকারী ছিলেন তা ছিল নবুয়তি জ্ঞানেরই উত্তরাধিকার। তাই মহান ইমাম বলতেন, আমার বক্তব্য আমার বাবা ইমাম বাকির আলাইহিসসালামের বক্তব্য, তার বক্তব্য আমার দাদা ইমাম জয়নুল আবেদিন আলাইহিসসালামের বক্তব্য, আমার দাদার কথা আমিরুল মুমিনিন হযরত আলীরই কথা, এবং তার বক্তব্য হচ্ছে রাসুলেরই বক্তব্য, আর রাসুলে খোদার বক্তব্য হচ্ছে মহান আল্লাহরই বক্তব্য। ইমাম সাদিক আলাইহিসসালাম বলেছিলেন, আমাদের কাছে তথা রাসুলে পাকের আখলে বাইতের কাছে রয়েছে ভবিষ্যতের জ্ঞান, অতীতের জ্ঞান এবং অন্তরে সঞ্চারিত খোদায় জ্ঞান। আমরা শুনতে পাই ফেরেশতাদের বাণী, আমাদের কাছে রয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্ত্রগুলো, এবং তার আখলে বাইতের সদস্য ইমাম মাহদির কাছে না পৌঁছা পর্যন্ত সেগুলো আমাদের হাতছাড়া হবে না। আমাদের কাছে রয়েছে মুসা নবীর তৌরাত, ঈসার ইঞ্জিল, দাউদের জাবুর এবং মহান আল্লাহর পাঠানো অন্যান্য আসমানি কিতাব।
ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম আরও বলেছেন, আমাদের কাছে রয়েছে হযরত ফাতিমার সহিফা, যাতে রয়েছে সমস্ত ভবিষ্যৎ ঘটনার বিবরণ এবং সমস্ত শাসকের নাম। আমাদের কাছে রয়েছে আল জামি নামের দলিল, যাতে রয়েছে রাসুলুল্লাহর বাণী এবং ঐসব বাণী আমিরুল মোমিন হযরত আলী নিজ হাতে লিখেছিলেন। আল্লাহর শপথ, এতে রয়েছে মানুষের জন্য কিয়ামত পর্যন্ত প্রয়োজনীয় সবকিছু। অনন্য চরিত্র ও নৈতিকতার অধিকারী ইমাম সাদিক আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত দূরদর্শী, বিচক্ষণ ও মহাজ্ঞানী। তার পিতার শাহাদাতের পর মুসলিম জাহানে তিনি ছিলেন জ্ঞানের সবচেয়ে বড় উৎস। ইমাম সাদিকের কাছ থেকে 4000 রাবি হাদিস সংগ্রহ করেছিলেন। ইমাম তার ছাত্রদেরকে ফিকা, হাদিস ও তাফসির ছাড়াও গণিত ও রসায়নশাস্ত্রের মতো বিভিন্ন বিজ্ঞানও শেখাতেন।
বিখ্যাত ফকিহ মোহাম্মদ বিন মুসলিম ও জুরারে, দার্শনিক হিসাম, আধ্যাত্মিক শাস্ত্রের বিশিষ্ট পণ্ডিত মুফাজ্জল ও সাফাওয়ান এবং গণিত ও রসায়নের জগৎ বিখ্যাত পণ্ডিত জাবির ইবনে হাইয়ানের মতো ব্যক্তিত্বরা গড়ে উঠেছিলেন ইমাম জাফর সাদিকের জ্ঞানের স্পর্শে। এছাড়াও বায়েজিদ বোস্তামি, হাসান বসরি, ইমাম আবু হানিফা, ইমাম মালিক ও ইয়াহিয়া ইবনে সাইদের মতো বিশ্ব বিস্তৃত মনীষীরা ছিলেন ইমাম জাফর সাদিকের ছাত্র। মালিকি মাজহাবের প্রতিষ্ঠাতা মালিক ইবনে আনাস বলেছেন, জ্ঞান, ইবাদত ও তাকুয়ার ক্ষেত্রে জাফর ইবনে মোহাম্মদের চেয়ে শ্রেষ্ঠ কোনো ব্যক্তিকে কোনো চোখে দেখেনি, কোনো কানই শোনেনি এবং কোনো মানুষ কল্পনাও করেনি। মালিক ইবনে আনাস ইমামের কাছ থেকে হাদিসও বর্ণনা করেছেন।
হানাফি মাজহাবের প্রধান আবু হানিফা বলেছেন, আমি জাফর ইবনে মোহাম্মদ থেকে বড় কোনো জ্ঞানী বা ফকিহকে দেখিনি। সবচেয়ে জ্ঞানী সে ব্যক্তি যে মানুষের মতপার্থক্যের বিষয়গুলো সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখেন, আর জাফর ইবনে মোহাম্মদ হলেন সেই জ্ঞানের অধিকারী। অতীতে আরবি ভাষায় ফিক বা ফিকা বলতে সব ধরনের জ্ঞানকে বোঝানো হতো। ইমাম আবু হানিফা 2 বছর ইমাম সাদিক আলাইহিসসালামের ক্লাসে যোগ দিয়ে নিজেকে গর্বিত মনে করতেন। তার মতে এই 2 বছরই ছিল ফিকা শাস্ত্রের উপর তার জ্ঞান অর্জনের মূল চালিকা শক্তি। এ প্রসঙ্গে আবু হানিফা বলেছেন, যদি জাফর ইবনে মোহাম্মদের সান্নিধ্যের ওই 2 বছর না থাকত, তবে আবু হানিফা ধ্বংস হয়ে যেত। সেই 2 বছরে আমি যা শিখেছি সারা জীবনেও আমি ততটা শিখতে পারিনি।
সাইয়েদ মীর আলী হিন্দি ইমাম সাদিক আলাইহিসসালাম সম্পর্কে বলেছেন, তার ছিল দিগন্ত প্রসারী চিন্তাশক্তি, দূরদৃষ্টি ও প্রচলিত জ্ঞানগুলোর সব শাখার পূর্ণ জ্ঞান। ফিকা শাস্ত্রের বিভিন্ন মাজহাবের প্রধানরা ছাড়াও দর্শন শিক্ষার্থী এবং দার্শনিকরাও ইসলামী বিশ্বের দূর দূরান্ত থেকে তার ক্লাসে উপস্থিত হতেন। ইসলামের সার্বিক উন্নয়নের জন্য এ ধর্মকে সাংস্কৃতিক বা চিন্তাগত হামলাসহ সার্বিক ক্ষতিকর দিক থেকে সুরক্ষার জন্য যা যা দরকার তার সবই করেছিলেন ইমাম সাদিক আলাইহিসসালাম। 34 বৎসর ধরে মুসলিম জাহানকে নেতৃত্ব দিয়ে 148 হিজরির 25 শাওয়াল শাহাদাত বরণ করেন ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম। আব্বাসীয় শাসক মানসুর দাওয়ানিকি বিষ প্রয়োগ করে এই মহান ইমামকে শহীদ করে।
নবী রাসূলরা অশেষ দুঃখ দুর্দশার শিকার হয়েছেন ইসলামের বাণী প্রচারের দায়ে, আর মহানবীর আহলে বায়তের ধারায় জন্ম নেয়া ইমামরাও অনেকটা একই অবস্থার শিকার হয়েছেন। ইসলামী বিশ্বে জাফর সাদিক আলাইহিসসালামের ইমামতের প্রভাব ও সুখ্যাতি ছড়িয়ে পড়ায় ভীত সন্ত্রস্ত আব্বাসীয় জালেম শাসক মনসুর দাওয়ানি কি বলেছিলেন, জাফর ইবনে মোহাম্মদ যদিও তরবারি দিয়ে সংগ্রাম করছেন না, কিন্তু তার পদক্ষেপগুলো আমার কাছে অভ্যুত্থানের চেয়েও বড় ও কঠিন বলে মনে হয়। দাওয়ানিকের নির্দেশে ইমাম সাদিক আলাইহিসসালামকে শহীদ করা হলেও ইমামের নোরানি প্রভাব বহুগুণে বেড়ে যায়। ইমাম জাফর সাদিক বলেছেন, যারা নামাজকে কম গুরুত্ব দেবে আমাদের তথা মহানবীর আহলে বায়তের সাফায়েত তাদের ভাগ্যে জুটবে না।
শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনার এখানেই সমাপ্তি টানছি। আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে আবারও শোক ও সমবেদনা জানাচ্ছি। সবাই ভালো ও সুস্থ থাকুন।
أعوذ بالله من الشيطان الرجيم এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠানের এই আসর। অনুরোধের এই আসরে আমরা সূরা নিসার উপর আলোচনা করছিলাম, সে কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। আজকের আসরে আমরা এই সূরার 34 নম্বর আয়াতের উপর আলোচনা করব। চলুন আয়াতটির তেলাওয়াত শোনা যাক।
الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا।
পুরুষেরা নারীদের অভিভাবক, কারণ আল্লাহ তাদের একের উপর অপরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং পুরুষেরা নিজের ধন সম্পদ থেকে ব্যয় করে। সতীসাধ্যী স্ত্রীরা অনুগত এবং বিনম্র, স্বামীর অনুপস্থিতিতে তারা তাঁর অধিকার ও গোপন বিষয় রক্ষা করে, আল্লাহই গোপনীয় বিষয় গোপন রাখেন। যদি স্ত্রীদের অবাধ্যতার আশঙ্কা করো, তবে প্রথমে তাদের সৎ উপদেশ দাও, এরপর তাদের শয্যা থেকে পৃথক করো এবং তারপরও অনুগত না হলে তাদেরকে শাসন করো। এরপর যদি তারা তোমাদের অনুগত হয়, তবে তাদের সাথে কর্কশ আচরণ করো না, নিশ্চয়ই আল্লাহ সমুন্নত মহিয়ান।
পবিত্র কোরআনের এই আয়াতে স্বামী ও স্ত্রীর পারস্পরিক সম্পর্কের ব্যাপারে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো পবিত্র কোরআনের পারিবারিক বিষয় সম্পর্কিত অনেক আয়াতের মতো এই আয়াতেরও অপব্যবহার বা অপব্যাখ্যার সুযোগে কিছু অজ্ঞ লোক ইসলাম ধর্ম ও পবিত্র কোরআন সম্পর্কে প্রশ্ন সৃষ্টি করছে এবং এসব নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে থাকে। অজ্ঞ ও অসুস্থ শ্রেণীর একদল পুরুষ এ আয়াতের ভিত্তিতে নিজেদেরকে মালিক এবং স্ত্রীদেরকে বাদী বা দাসী বলে মনে করে। তাদের মতে স্ত্রীদেরকে অন্ধের মতো স্বামীর যে কোনো নির্দেশ মানতে হবে এবং স্ত্রীদের সিদ্ধান্ত নেয়ার বা মত প্রকাশের কোনো অধিকার নেই। এইসব পুরুষদের ভাবখানা এমন যে তাদের যে কোনো নির্দেশ যেন খোদারি নির্দেশ এবং স্ত্রীরা তাদের নির্দেশ অমান্য করলেই তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে। এই বিভ্রান্তির কারণ হল আয়াতের প্রকৃত অর্থকে গুরুত্ব না দিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী অর্থ করা। এই আয়াতের প্রকৃত অর্থ হল আয়াতের প্রথম অংশে পুরুষদেরকে পরিবারের ও স্ত্রীদের সব বিষয়ের তত্ত্বাবধায়ক বা অভিভাবক বলা হয়েছে। আধুনিক সমাজবিজ্ঞানে পরিবারকে বৃহত্তর সমাজের প্রথম ও প্রধান একক বলে গুরুত্ব দেওয়া হয়। একজন পুরুষের সাথে একজন নারীর বিয়ের মাধ্যমেই এই পরিবার গঠিত হয় এবং সন্তান সন্ততি জন্মের ফলে পরিবারের আয়তন বৃদ্ধি পায়। স্বাভাবিকভাবেই পরিবার নামের এই ছোট্ট সমাজের বিভিন্ন দিক পরিচালনার জন্য একজন পরিচালক থাকা দরকার, তা না হলে পরিবারে বিশৃঙ্খলা ও নৈরাজ্য দেখা দিবে। পবিত্র কোরআন নারী ও পুরুষ তথা স্বামী ও স্ত্রীর মধ্যে স্বামীকে দুটি কারণে পরিবারের পরিচালক বলে উল্লেখ করেছে। প্রথমত, পুরুষরা মহিলাদের চেয়ে শারীরিক দিক থেকে বেশি শক্তিশালী, আর তাই পুরুষের আয় উপার্জন ও পরিশ্রমের ক্ষমতা বেশি। আর দ্বিতীয় যুক্তি হল, জীবনযাপনের সমস্ত খরচ যেমন খাদ্য, বাসস্থান, পোশাক ও জীবনযাপনের অন্যান্য সব খরচ যোগানোর দায়িত্ব স্বামীর। অন্যদিকে ইসলামের দৃষ্টিতে নিজের ও সংসারের কোনো ধরনের খরচ যোগানোর সামান্য বাধ্যবাধকতাও স্ত্রীর নেই, এমনকি তার নিজস্ব আয় উপার্জন থাকলেও তা খরচ করা তার জন্য জরুরি নয়। অন্য কথায়, ইসলাম পরিবারের কল্যাণ ও সুখ সমৃদ্ধির কঠিন দায়িত্ব পুরুষের উপর অর্পণ করেছে, আর এই দায়িত্ব পালনের জন্য পরিবার বিষয়ের সমস্ত ক্ষমতা পুরুষের উপর ন্যস্ত করা হয়েছে। পুরুষরা এক্ষেত্রে দায়িত্বশীল হলেও স্ত্রীদের উপর বলদর্পী বা কর্তৃত্বকামী হবার কোনো অধিকার তাদের নেই। পরিবার পরিচালনার ক্ষেত্রেই পুরুষের দায়িত্ব সীমিত। নিজের কোনো কাজে স্ত্রীকে দাসী হিসেবে ব্যবহার করা বা স্ত্রীর উপর জুলুম করার কোনো অধিকার পুরুষের নেই। পুরুষ বা স্বামী যখন কোনো অন্যায় করে বা স্ত্রীর ভরণ পোষণের খরচ দিতে অস্বীকার করে কিংবা স্ত্রী ও সন্তান সন্ততির জীবন দুর্বিষহ করে তোলে, তাহলে স্ত্রীর অনুরোধে বিচারক বা কাজী এক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে, এমনকি প্রয়োজন হলে পুরুষ বা স্বামীকে তার অঙ্গীকার পূরণে বাধ্য করতে পারে।
সামগ্রিকভাবে এটা মনে রাখতে হবে যে পারিবারিক পরিবেশে পুরুষের পরিচালনার অর্থ কোনো ক্রমে স্ত্রীর উপর পুরুষের কর্তৃত্ব নয়। নারী ও পুরুষ তথা মানুষের মধ্যে শ্রেষ্ঠত্বের মাপকাঠি হল খোদাভীতি ও ইমান। আয়াতের দ্বিতীয় অংশে দুই ধরনের স্ত্রীর কথা বলা হয়েছে। সতী স্ত্রীরা পারিবারিক ব্যবস্থার প্রতি অঙ্গীকারাবদ্ধ, তারা শুধু স্বামীদের উপস্থিতিতেই নয়, তাদের অনুপস্থিতিতেও স্বামীর ব্যক্তিত্ব, গোপনীয়তা ও অধিকার রক্ষা করে। এই শ্রেণীর স্ত্রীরা প্রশংসা পাবার যোগ্য। অন্য এক শ্রেণীর স্ত্রী দাম্পত্য জীবনে স্বামীর অনুগত নয়। এক্ষেত্রেই আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, স্ত্রীর অবাধ্যতার আশঙ্কা থাকলে তাদেরকে উপদেশ দাও ও সতর্ক করো। যদি উপদেশ দেওয়া ও সতর্ক করার পরও কাজ না হয়, তাহলে স্বামী তার উপর রাগ করে কিছুকাল দাম্পত্য জীবনে স্ত্রীকে উপেক্ষা করতে পারে এবং এভাবে তার উপর নিজের ক্ষোভ বা অসন্তুষ্টি প্রকাশ করতে পারে। যদি এরপরও স্ত্রী দাম্পত্য জীবনের দায়িত্ব পালনে বিরত হয় এবং কিছুটা কঠোর হওয়া ছাড়া অন্য কোনো পথ বাকি না থাকে, তাহলে স্ত্রীকে শাসন করার অনুমতি স্বামীকে দেওয়া হয়েছে। অবশ্য হালকা ও মোলায়েম শাসন স্ত্রীকে তার ভুল ধরিয়ে দিতে পারে। স্ত্রীর অবাধ্যতার মাত্রা অনুযায়ী যে তিন পর্যায়ের ব্যবস্থার কথা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, তা স্ত্রীর সাথে স্বামীর সম্ভোগ সম্পর্কিত। অনেক সময় স্ত্রীরা কথাবার্তার মাধ্যমে স্বামীর অবাধ্য হয়, এক্ষেত্রে মৌখিক উপদেশই যথেষ্ট। কখনো কখনো স্ত্রীরা কাজকর্মের মাধ্যমে স্বামীর অবাধ্য হয়, এক্ষেত্রে কাজের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে এবং স্ত্রীর শয্যা থেকে দূরে থাকতে হবে। কিন্তু অনেক সময় স্ত্রীর অবাধ্যতার মাত্রা হয় অত্যন্ত কঠোর, এ অবস্থায় শারীরিকভাবে তাকে শাসন করা উচিত। একইভাবে স্বামী যদি তার দায়িত্ব পালনে বিমুখ হয়, তাহলে বিচারকের মাধ্যমে তার বিচার এবং প্রয়োজনে শারীরিকভাবেও তাকে শাসন করতে হবে। কারণ স্ত্রীর ভরণ পোষণ করা স্বামীর দায়িত্ব সত্ত্বেও তা থেকে বিমুখ হওয়া স্ত্রীর অধিকারের লঙ্ঘন, এবং তাই বিয়ের চুক্তির লঙ্ঘনের দায়ে আদালতে স্বামীর বিচার হতে পারে। কিন্তু স্বামী স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক পারিবারিক ও ব্যক্তিগত হওয়ায় ইসলাম এ ধরনের সমস্যা পরিবারের মাধ্যমেই মিটিয়ে ফেলাকে প্রাধান্য দেয়। পুরুষ যেখানে তার স্ত্রীর বিরুদ্ধে বাদী, সেখানে স্ত্রীকে শারীরিকভাবে শাসন করার ক্ষমতা থাকার কারণে তা প্রয়োগ করা হলে পরিবারের সম্মান ক্ষুণ্ণ হবে। আগেই বলা হয়েছে, এই শাসন হতে হবে অবশ্যই মোলায়েম, কঠোর বা প্রতিশোধমূলক নয়। ইসলামের এই বিধানের দিকে তাকালে দেখা যাবে, ইসলাম বিভিন্ন পর্যায়ে অত্যন্ত সূক্ষ্ম পন্থায় পরিবার ব্যবস্থাকে ক্ষতি ও ধ্বংসের হাত থেকে রক্ষার ব্যবস্থা নিয়েছে।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, স্বামীর আনুগত্য করা দুর্বলতার লক্ষণ নয়, বরং পরিবারের প্রতি সম্মান ও পরিবার টিকিয়ে রাখার জন্যই তা জরুরি। শুধু নামাজ রোজাই সৎকাজ নয়, পরিবারের অধিকার রক্ষা এবং পারিবারিক দায়িত্ব পালনও সৎকাজের অন্তর্ভুক্ত। এছাড়া স্ত্রীর ভুল বা অপরাধের ব্যাপারে অজুহাত প্রবণ বা প্রতিহিংসা পরায়ণ হওয়া উচিত নয়। তার কল্যাণ ও সংশোধনের ইচ্ছাকেই এক্ষেত্রে আচরণের মাপকাঠি করতে হবে। পুরুষদের এটা মনে রাখতে হবে, পরিবার পরিচালনার দায়িত্বটা তাদের উপর অর্পণ করা হলেও আল্লাহ তাদের আচরণ ও তৎপরতা লক্ষ্য করছেন এবং স্ত্রী ও সন্তানদের সাথে আচরণের ব্যাপারে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী আসরে আবার কথা হবে। সবার জন্য থাকল শুভকামনা।
ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের শাহাদাত বার্ষিকী।
১৪৮ হিজরির ২৫ শাওয়াল ইসলামের অনন্য কাণ্ডারি ইমাম জাফর আস সাদিক আল ইসলামের শোকাবহ শাহাদতের বার্ষিকী। এ উপলক্ষে সবাইকে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিশেষ আলোচনা শুরু করছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ। খাঁটি মুহাম্মাদি ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাসের এক অনন্য অধ্যায়ের রূপকার ইমাম জাফর আস সাদিক আলাইহিস সালাম ছিলেন মহানবীর পবিত্র আহলে বাইতের অন্যতম সদস্য। সততার কারণে তিনি সাদিক বা সত্যবাদী নামে খ্যাত। ৮৩ হিজরির ১৭ রবিউল আওয়াল পবিত্র মদিনায় জন্ম নিয়েছিলেন ইমাম জাফর সাদিক। তার পিতা ইমাম মোহাম্মদ বাকের ইবনে ইমাম জাইনুল আবেদিনও ছিলেন মহানবীর আহলে বাইতের সদস্য এবং নিষ্পাপ ইমাম। আর মা ছিলেন উম্মে ফারুয়া ফাতিমা। ইমাম সাদিকের শিক্ষক ছিলেন দাদা ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম এবং তার পিতা ইমাম মোহাম্মদ বাকির আলাইহিস সালাম।
ইমাম জাফর সাদিক আল ইসলাম যে মহাসাগরের মতো অগাধ জ্ঞানের অধিকারী ছিলেন তা ছিল নবুয়তী জ্ঞানেরই উত্তরাধিকার। তাই এ মহান ইমাম বলতেন, আমার বক্তব্য আমার বাবা ইমাম বাকির আল ইসলামের বক্তব্য, তার বক্তব্য আমার দাদা ইমাম জাইনুল আবেদিন ইবনে ইমাম হুসাইন আল ইসলামের বক্তব্য, আমার দাদার কথা আমিরুল মোমিনীন হজরত আলী আল ইসলামের কথা, এবং তার বক্তব্য হচ্ছে রাসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, আর রাসুল খোদার বক্তব্য হচ্ছে মহান আল্লাহরই বক্তব্য। ইমাম সাদিক আল ইসলাম বলেছিলেন, আমাদের কাছে তথা রাসুলের পাকের আহলে বাইতের কাছে রয়েছে ভবিষ্যতের জ্ঞান, অতীতের জ্ঞান ও অন্তরে সঞ্চারিত খোদাই জ্ঞান। আমরা শুনতে পাই ফেরেশতাদের বাণী। আমাদের কাছে রয়েছে রাসুলের অস্ত্রগুলো এবং তার আহলে বাইতের সদস্য ইমাম মাহাদির কাছে না পৌঁছা পর্যন্ত সেগুলো আমাদের হাতছাড়া হবে না। আমাদের কাছে রয়েছে মুসা নবীর তৌরাত, ঈসার এঞ্জিল, দাউদের জাবুর এবং মহান আল্লাহর পাঠানো অন্যান্য আসমানি কেতাব।
ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম আরো বলেছেন, আমাদের কাছে রয়েছে হযরত ফাতিমার সহিফা, যাতে রয়েছে সমস্ত ভবিষ্যৎ ঘটনার বিবরণ এবং সমস্ত শাসকের নাম। আমাদের কাছে রয়েছে আল জামি নামের দলিল, যাতে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং ওইসব বাণী আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিস সালাম নিজ হাতে লিখেছিলেন। আল্লাহর শপথ, এতে রয়েছে মানুষের জন্য কিয়ামত পর্যন্ত প্রয়োজনীয় সবকিছু। অনন্য চরিত্র ও নৈতিকতার অধিকারী ইমাম সাদিক আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত দূরদর্শী, বিচক্ষণ ও মহাজ্ঞানী। তার পিতার শাহাদাতের পর মুসলিম জাহানে তিনি ছিলেন জ্ঞানের সবচেয়ে বড় উৎস। ইমাম সাদিকের কাছ থেকে 4000 রাবি হাদিস সংগ্রহ করেছিলেন। ইমাম তার ছাত্রদেরকে ফিকা, হাদিস ও তাফসির ছাড়াও গণিত ও রসায়ন শাস্ত্রের মতো বিভিন্ন বিজ্ঞানও শেখাতেন।
বিখ্যাত ফকিহ মোহাম্মদ বিন মুসলিম ও জুরারে দার্শনিক হিসাম, আধ্যাত্মিক শাস্ত্রের বিশিষ্ট পণ্ডিত মুফাজ্জাল ও সাফাওয়ান এবং গণিত ও রসায়নের জগৎ বিখ্যাত পণ্ডিত জাবির ইবনে হাইয়ানের মতো ব্যক্তিত্বরা গড়ে উঠেছিলেন ইমাম জাফর সাদিকের জ্ঞানের স্পর্শে। এছাড়াও বায়েজিদ বোস্তামি, হাসান বসরি, ইমাম আবু হানিফা, ইমাম মালিক ও ইয়াহিয়া ইবনে সাইয়িদের মতো বিশ্ববিস্তৃত মনীষীরা ছিলেন ইমাম সাদিকের ছাত্র। মালিকি মাজহাবের প্রতিষ্ঠাতা মালিক ইবনে আনাস বলেছেন, জ্ঞান, ইবাদত ও তাকওয়ার ক্ষেত্রে জাফর ইবনে মোহাম্মদের চেয়ে শ্রেষ্ঠ কোনো ব্যক্তিকে কোনো চোখই দেখেনি, কোনো কানই শোনেনি এবং কোনো মানুষ কল্পনাও করেনি। মালিক ইবনে আনাস ইমামের কাছ থেকে হাদিসও বর্ণনা করেছেন।
হানাফি মাজহাবের প্রধান আবু হানিফা বলেছেন, আমি জাফর ইবনে মোহাম্মদ থেকে বড় কোনো জ্ঞানী ও ফকিকে দেখিনি। সবচেয়ে জ্ঞানী সেই ব্যক্তি যে মানুষের মত পার্থক্যের বিষয়গুলো সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখেন, আর জাফর ইবনে মোহাম্মদ হলেন সেই জ্ঞানের অধিকারী। অতীতে আরবি ভাষায় ফিকা বলতে সব ধরনের জ্ঞানকে বোঝানো হতো। ইমাম আবু হানিফা 2 বছর ইমাম জাফর সাদিকের ক্লাসে যোগ দিয়ে নিজেকে গর্বিত মনে করতেন। তার মতে এই 2 বছরই ছিল ফিকা শাস্ত্রের উপর তার জ্ঞান অর্জনের মূল চালিকা শক্তি। এ প্রসঙ্গে আবু হানিফা বলেছেন, যদি জাফর ইবনে মোহাম্মদের সান্নিধ্যের ওই 2 বছর না থাকত তবে আবু হানিফা ধ্বংস হয়ে যেত। সেই 2 বছরে আমি যা শিখেছি সারা জীবনেও আমি ততটা শিখতে পারিনি।
সাইয়েদ মীর আলী হিন্দি ইমাম সাদিক আল ইসলাম সম্পর্কে বলেছেন, তাঁর ছিল দিগন্ত প্রসারী চিন্তা শক্তি, দূরদৃষ্টি ও প্রচলিত জ্ঞানগুলোর সব শাখার পূর্ণ জ্ঞান। ফিকাহ শাস্ত্রের বিভিন্ন মাজহাবের প্রধানরা ছাড়াও দর্শন শিক্ষার্থী ও দার্শনিকরাও ইসলামে বিশ্বের দূর দূরান্ত থেকে তাঁর ক্লাসে উপস্থিত হতেন। ইসলামের সার্বিক উন্নয়নের জন্য ও ধর্মকে সাংস্কৃতিক বা চিন্তাগত হামলাসহ সার্বিক ক্ষতিকর দিক থেকে সুরক্ষার জন্য যা যা করার দরকার তার সবই করেছিলেন ইমাম সাদিক আল ইসলাম। 34 বছর ধরে মুসলিম জাহানকে নেতৃত্বে দিয়ে 148 হিজরির 25 শাওয়াল শাহাদত বরণ করেন ইমাম জাফর সাদিক। আব্বাসীয় শাসক মানসুর দাওয়ানিকি বিষ প্রয়োগ করে এই মহান ইমামকে শহীদ করে।
নবী রাসুলরা অশেষ দুঃখ দুর্দশার শিকার হয়েছেন ইসলামের বাণী প্রচারের দায়ে, আর মহানবী রাখলে বাইতের ধারায় জন্ম নেয়া ইমামরাও অনেকটা একই অবস্থার শিকার হয়েছেন। ইসলামী বিশ্বে জাফর সাদিক আলাইহিসালামের ইমামতের প্রভাব ও সুখ্যাতি ছড়িয়ে পড়ায় ভীত সন্ত্রস্ত আব্বাসীয় জালিম শাসক মনসুর দাওয়ানিকি বলেছিল, জাফর ইবনে মোহাম্মদ যদিও তরবারি দিয়ে সংগ্রাম করছেন না, কিন্তু তার পদক্ষেপগুলো আমার কাছে অভ্যুত্থানের চেয়েও বড় ও কঠিন বলে মনে হয়। দাওয়ানিকির নির্দেশে ইমাম সাদিক আলাইহিসসালামকে শহীদ করা হলেও ইমামের নুরানি প্রভাব বহুগুণ বেড়ে যায়। ইমাম জাফর সাদিক বলেছেন, যারা নামাজকে কম গুরুত্ব দেবে আমাদের তথা মহানবী রাখলে বাইতের সাফায়াত তাদের ভাগ্যে জুটবে না। 3টি বিষয়ের পরিচয় পাওয়া যায় এই 3 ক্ষেত্রে: রাগের মুহূর্তে ধৈর্যের পরিচয়, যুদ্ধের সময় বীরত্বের পরিচয়, আর অভাবের সময় ভাইয়ের পরিচয়।
ইমাম সাদিক আল ইসলামের শাহাদত বার্ষিকী উপলক্ষে সবাইকে আবারও জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা।
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক অনুরোধের এই আসর। আজকের আসরে সূরা নিসার 35 থেকে 39 আয়াতের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করা হবে। প্রথমে দেখা যাক 35 নম্বর আয়াতে কি বলা হয়েছে। যদি তোমরা উভয়ের মধ্যে বিচ্ছেদের আশঙ্কা করো, তবে তার বংশ থেকে একজন সালিস নিয়োগ করো। যদি তারা মীমাংসা কামনা করে, তবে আল্লাহ তাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ এবং সবার মনের কথা জানেন।
এই আয়াতে স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ দ্বন্দ্ব নিরসনের জন্য পারিবারিক আদালত গঠনের প্রস্তাব দিয়ে বলা হয়েছে, যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চরমে পৌঁছে তাহলে উভয় পক্ষের পরিবারকে এই দ্বন্দ্ব মিটিয়ে ফেলার উদ্যোগ নিতে হবে। বিবাদ যেন তালাক পর্যন্ত না গড়ায় সেজন্য তাদেরকে সক্রিয় থাকতে হবে এবং স্বামী ও স্ত্রী উভয়ের অধিকার রক্ষার জন্য উভয় পক্ষের পরিবার থেকে একজন করে সালিস বা মধ্যস্থতাকারী নিয়োগ করতে হবে। সালিসের কাজ হল স্বামী ও স্ত্রীর আচরণ সংশোধনের লক্ষ্যে তাদের মধ্যে সমঝোতা সৃষ্টি করা। সমঝোতা প্রতিষ্ঠাই তাদের কাজ, কারো বিচার করে শাস্তি দেওয়া তাদের কাজ নয়। ইসলামী এই প্রথার বিশেষ কিছু সুবিধে রয়েছে। প্রথমত, এর ফলে পারিবারিক সমস্যার কথা দুই পরিবারের বাইরে কেউ জানতে পারে না এবং এতে করে পরিবারের মর্যাদা অক্ষুণ্ণ থাকে। দ্বিতীয়ত, মধ্যস্থতাকারীরা সংশ্লিষ্ট পরিবারের মধ্য থেকে নির্বাচিত হওয়ায় পারিবারিক সমস্যা সমাধানের জন্য তারা আন্তরিক হয়ে থাকেন। তৃতীয়ত, মধ্যস্থতাকারীরা উভয় পক্ষের মাধ্যমে মনোনীত হন বলে দুপক্ষের পরিবারই তাদের রায় মেনে নেয়। চতুর্থত, পারিবারিক আদালত সত্য ও মিথ্যা নির্ণয় বা স্বামী ও স্ত্রীর মধ্যে কোনো একজনকে শাস্তি দেওয়ার জন্য গঠিত হয় না, কারণ এসব প্রশ্ন তাদের মধ্যে বিচ্ছিন্নতা আরও বাড়িয়ে দেয়। বরং পারিবারিক আদালত স্বামী ও স্ত্রীর মধ্যে মতভেদের বিষয়গুলো উপেক্ষা এবং উভয়ের মধ্যে সমঝোতা সৃষ্টির পথ নির্ণয়ের চেষ্টা করে।
এ আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, পরিবারগুলোর মধ্যে বিবাদ ও তিক্ততার ব্যাপারে আত্মীয় স্বজন এবং সমাজের দায়িত্ব রয়েছে। তাদের উচিত নয় এ ব্যাপারে উদাসীন থাকা। রোগ দেখা দেওয়ার আগে জীবন প্রতিরোধের ব্যবস্থা নেওয়া উচিত, তেমনি তালাক বা বিচ্ছিন্নতা দেখা দেওয়ার আগেই তা প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত, সালিস বা মধ্যস্থতাকারী নির্বাচনের ক্ষেত্রেও নারী ও পুরুষের সমান অধিকার রয়েছে। উভয়ই শুধুমাত্র একজন মধ্যস্থতাকারী নিয়োগ করতে পারবেন। তৃতীয়ত, মানুষ যদি সৎ উদ্দেশ্য নিয়ে কাজকর্ম করে থাকে তাহলে আল্লাহও তাদেরকে সাহায্য করেন এবং এর ফলে তারা ওইসব কাজে সফল হয়। এবারে সূরা নিসার 36 নম্বর আয়াত নিয়ে আলোচনা করা যাক।
وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا।
তোমরা আল্লাহর বান্দেগি বা দাসত্ব করো, কোনো কিছুকে তার শরীক করবে না। বাবা মা, আত্মীয় স্বজন, এতিম বা দরিদ্র, নিকট ও দূরের প্রতিবেশী, সঙ্গী সাথী, পথচারী এবং তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের প্রতি সদ্ব্যবহার করবে। নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক ও অহংকারীকে ভালোবাসেন না।
একজন মোমিন ব্যক্তির পারিবারিক দায়িত্ব সম্পর্কিত কয়েকটি আয়াতের পর পরবর্তী কয়েকটি আয়াতে মোমিন ব্যক্তির সামাজিক দায়িত্বগুলোর কথা উল্লেখ করা হয়েছে। এই ধারাক্রমের কারণ হল মানুষ যেন এটা না ভাবে যে তারা শুধু স্ত্রী ও সন্তানদের ব্যাপারেই দায়িত্বশীল, বরং আল্লাহর উপর ইমান রাখা ও আল্লাহর ইবাদত করা ছাড়াও মানুষের উচিত তাদের বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী এবং দাসদাসী ও অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করা বা তাদের সেবায় নিয়োজিত থাকা, বিশেষ করে এতিম ও অনাথদের ব্যাপারে দায়িত্ব অনুভূতি থাকা এবং তাদের সেবা ও উপকার করার ব্যাপারে উদাসীন না থাকা খুবই জরুরি। একটি দুঃখজনক ব্যাপার হলো অনেক ছেলেমেয়েরা বিয়ের পর বাবা মাকে ভুলে যায় এবং আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাখে। এই আয়াতের গুরুত্বপূর্ণ দিক হল দয়া ও দান খয়রাত করাকে মানুষের দায়িত্ব বলে উল্লেখ করা হয়েছে। সাধারণত দরিদ্র ও নিঃস্বদের সাহায্য করার ক্ষেত্রে দান খয়রাত শব্দটি ব্যবহৃত হয়, কিন্তু শুধু গরিব বা দরিদ্রদের দয়া করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অন্যদের জন্য যে কোনো ভালো বা কল্যাণকর কাজ করা উচিত, যেমন বাবা মায়ের সেবা করা এবং তাদেরকে ভালোবাসাও সবচেয়ে ভালো কাজের অন্যতম দৃষ্টান্ত। আয়াতের শেষাংশে বাবা মা, এতিম, বন্ধুবান্ধব, প্রতিবেশী, আত্মীয় স্বজন ও পথচারীদের সাথে ভালো ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে এবং যারা এদের সাথে ভালো ব্যবহার করে না তাদেরকে অহংকারী ও দাম্ভিক বলে উল্লেখ করা হয়েছে।
আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, এ আয়াতে যেমন আল্লাহর ইবাদত বন্দেগি করাকে মানুষের দায়িত্ব বলা হয়েছে, তেমনি মানুষও আল্লাহর সৃষ্টির সেবা করা এবং তাদের দয়া করাকেও মানুষের দায়িত্ব বলে উল্লেখ করা হয়েছে। এটাই ইসলাম ধর্মের পরিপূর্ণতা ও সামাজিক বিশ্ব দৃষ্টিভঙ্গির প্রমাণ। দ্বিতীয়ত, শুধুমাত্র নামাজ, রোজা ও অন্যান্য আনুষ্ঠানিক ইবাদতই যথেষ্ট নয়, জীবনের অন্যান্য ক্ষেত্রেও আল্লাহকে মনে রেখে তার সন্তুষ্টি অর্জনের জন্য সাধনা করতে হবে, তা না হলে মানুষ শিরকে জড়িয়ে পড়তে বাধ্য। তৃতীয়ত, মহান আল্লাহর পর বাবা মা সন্তানদের জন্ম দেওয়া ও লালন পালনে মৌলিক ভূমিকা রাখেন, তাই বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি বাবা মায়ের সন্তুষ্টি অর্জন ও তাদের সুখ এবং বিশ্রামের ব্যবস্থা করাও সন্তানের দায়িত্ব। চতুর্থত, এতিম, প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও অধীনস্থ কর্মচারীদের অধিকার রক্ষা করা প্রত্যেক মানুষের জন্যই জরুরি। এই সুরার 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন,
الَّذِينَ يَبْخَلُونَ وَيَأْمُرُونَ النَّاسَ بِالْبُخْلِ وَيَكْتُمُونَ مَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُهِينًا
যারা কৃপণতা করে ও মানুষকে কৃপণতার শিক্ষা দেয় এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাদের যা দান করেছেন তা গোপন করে, আল্লাহ তাদের ভালোবাসেন না। তিনি সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন।
এই আয়াতে বলা হচ্ছে, একদল মানুষ প্রচুর অর্থ ও সম্পদের অধিকারী হওয়া সত্ত্বেও নিজেরা তো দান খয়রাত করেই না, একই সাথে অন্যরাও গরিবদের দান করুক তা চায় না। কৃপণতা এবং সংকীর্ণ দৃষ্টিভঙ্গি তাদের মধ্যে এত বিস্তৃত যে এমনকি তারা নিজেদের বেলায়ও জীবন উপকরণ পরিপূর্ণভাবে ব্যবহার করে না। দরিদ্র ও বঞ্চিত মানুষেরা তাদের সম্পদের কথা জেনে ফেলে হয়তো হাত পাততে আসবে, এ ভয়ে তারা সম্পদ লুকিয়ে রাখে। পবিত্র কোরআন এই কৃপণতাকে ইমানের পরিপন্থী বলে উল্লেখ করেছে এবং এ ধরনের মানুষকে সত্য প্রত্যাখ্যানকারী বা কাফের হিসেবে অভিহিত করে বলেছে, কঠিন শাস্তি ও লাঞ্ছনাই তাদের প্রাপ্য।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, কৃপণতার মতো কোনো কোনো মানসিক রোগ অনেক শারীরিক রোগের মতোই ব্যাপক ও সংক্রামক। কৃপণ লোকেরা অন্যদের দয়া ও দান খয়রাতের জন্যও বাধা। দ্বিতীয়ত, আল্লাহর দেওয়া বিভিন্ন নিয়ামতের শুকর করার একটা পন্থা হল নিয়ামতগুলোর কথা উল্লেখ করা ও সেগুলো ভোগ করা। আল্লাহর দেওয়া নিয়ামতের কথা গোপন করার অর্থ হল নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা। এবারে সূরা নিসার 38 ও 39 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই দুই আয়াতে বলা হয়েছে,
ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআ'আন-নাসি ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ومن يكن الشيطان له قرينا فساء قرينا وماذا عليهم لو آمنوا بالله واليوم الآخر وأنفقوا مما رزقهم الله وكان الله بهم عليما.
যারা মানুষকে দেখানোর জন্য দান করে এবং পরকাল ও আল্লাহর প্রতি যাদের ঈমান নেই আল্লাহ তাদের ভালোবাসেন না, এবং যাদের সহচর শয়তান সে কতই না নিকৃষ্ট সঙ্গী। যদি তারা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করত এবং আল্লাহ তাদের যা দিয়েছেন তা থেকে দান করত, তাহলে তাদের কি ক্ষতি হতো? আল্লাহ তাদের বিষয়ে ভালো জানেন।
আগের আয়াতের বক্তব্য পূর্ণ করার জন্য এই দুই আয়াতে বলা হচ্ছে, কৃপণতার মনোভাব মানুষকে আল্লাহ ও পরকালের উপর বিশ্বাস থেকে দূরে সরিয়ে নেয়। কারণ যাকাত দেয়া ও দান খয়রাত করা ইমানের জন্য জরুরি, এবং যারা এই ফরজ বা আল্লাহর নির্দেশিত অবসর পালনীয় কর্তব্য পালনে বিরত থাকে, তারা নিজেদের সম্পদকে আল্লাহর চেয়েও বেশি গুরুত্ব দেয়। সাধারণত এ ধরনের লোক কোনো সময়ে তেমন কোনো দান খয়রাত করে না। যদি কখনো দান খয়রাত করেও থাকে, তা সামাজিক মর্যাদা বা সম্মান রক্ষার জন্য করে থাকে।
এ আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, যারা লোক দেখানোর উদ্দেশ্যে দান খয়রাত করে তাদের ক্ষেত্রে দান করা আর না করার মধ্যে কোনো পার্থক্য নেই, বরং লোক দেখানোর দান খয়রাত গুনাহ বলে এজন্য শাস্তিও পেতে হবে। শ্রোতাবন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। এর পরের কয়েকটি আয়াত নিয়ে কথা হবে আগামী আসরে। সবার জন্য থাকলো শুভকামনা। প্রাচ্যবিদদের চোখে মহানবী, ছোট ভাই বোনেরা সালাম শুনেছেন প্রাচ্যবিদদের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনার আজকের পর্ব পরিবেশনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
খ্রিস্টীয় অষ্টাদশ শতকের প্রথম দিকে পাশ্চাত্যের রেনেসা বা জাগরণ আন্দোলনের প্রেক্ষাপটে কোনো কোনো প্রাচ্যবিদ মানব সভ্যতার সবচেয়ে বড় নির্মাতা ও প্রশিক্ষক এবং সবচেয়ে বড় ঐশী মহামানব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের অশেষ ও বিশ্বজনীন প্রভাবের বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করেন। তারা এ লক্ষ্যে পশ্চিমা গবেষক ও শিক্ষার্থীদের জন্য আরবি ভাষা শেখার প্রথা চালু করেন। এই পদক্ষেপের কারণে ইসলাম ও মহানবী সম্পর্কে পশ্চিমা বা ইউরোপীয়দের মন পুরোপুরি বিদ্বেষমুক্ত হয়েছিল তা বলা যাবে না, কিন্তু এর ফলে পুরনো বিদ্বেষপূর্ণ ও শুষ্ক ধারণাগুলোর পরিবর্তে বিশ্বজনীন উপলব্ধির দরজা খুলে যায় এবং ভারসাম্যপূর্ণ বা ন্যায় বিচারপূর্ণ মন্তব্য করার পথ সুগম হয়। ফ্রান্সোয়া মেরি আরোয়েথ বা ভলতেয়ার ছিলেন এমনই একজন ফরাসি চিন্তাবিদ, সাহিত্যিক, ইতিহাসবিদ ও দার্শনিক, যিনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় ব্যক্তিত্ব সম্পর্কে তার হীন ধারণা অনেকাংশে পরিবর্তন করতে বাধ্য হয়েছিলেন।
ফরাসি প্রাচ্যবিদ ও নাট্যকার ভলতেয়ার যৌবনের প্রথম দিকে ইসলাম ধর্ম সম্পর্কে পাদ্রি ও মিশনারিগুলোর বিদ্বেষময় কল্পকাহিনীর শিকার হয়েছিলেন, ফলে তিনি ইসলামের মহানবী সম্পর্কে অত্যন্ত অবমাননাকর নাটক নবী মুহাম্মদ লিখেছিলেন। নাটকটি প্রথম দেখানো হয় 1739 খ্রিস্টাব্দে।
নানা কারণে নাটকটি তৎকালীন খ্রিস্টধর্ম প্রধান পোপকেও বিক্ষুব্ধ করেছিল। এ নাটকে তিনি মহানবীকে ইউরোপীয়দের কাছে সবচেয়ে বেশি কুৎসিতভাবে তুলে ধরেন। কিন্তু পরবর্তীকালে ভলতেয়ার ব্যাপক চেষ্টা প্রচেষ্টার পর ইসলাম ধর্ম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু বাস্তবতা জানতে সক্ষম হন। ফলে তিনি আর ইসলামের মহানবীকে অবমাননার যোগ্য বলে মনে করতেন না, বরং ইসলামের ইতিহাসের এক বিমুগ্ধ অনুরাগীতে পরিণত হন। অবশ্য তখনও তিনি মনে করতেন যে মুসলমানরাও অন্যান্য ধর্মের অনুসারীদের মতোই নানা কুসংস্কার ও অস্পষ্টতায় আচ্ছন্ন।
ভলতেয়ার ন্যায় বিচার, ধর্মীয় ও রাজনৈতিক সহিংসতার কথা বলতেন এবং সমাজ সংস্কার নিয়ে কথা বলতেন। বাক স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিকে প্রাধান্য দিতে গিয়ে তিনি গির্জার ও ফ্রান্সের বুরবন রাজবংশের বিরোধিতায় নামেন। ধীরে ধীরে তিনি ইসলাম ও মুসলমানদের অনুকূলে কথা বলতে থাকেন। কুসংস্কারের গোরস্থান ও সম্ভ্রান্ত ব্যক্তির বিধিবিধান নামক দুই লেখায় তিনি ইসলাম ও ইসলামের মহানবীর প্রশংসা করেন। তার প্রশংসার এই ধারা ক্রমেই বাড়তে থাকে। অবশেষে যেদিকের অনুরাগী হওয়া উচিত শীর্ষক লেখায় ভলতেয়ার ইসলামকে অন্য সব ধর্মের চেয়ে উন্নত বলে প্রকাশেই মন্তব্য করেন।
ভলতেয়ার বহু বছর ধরে ধর্মগুলোর বাস্তবতা সম্পর্কে জানার জন্য ব্যাপক গবেষণা ও অনুসন্ধানে মশগুল ছিলেন। তিনি বহু বই পড়ে ও নানা ধর্মের অনুসারীদের সঙ্গে যোগাযোগ করে এ পথে কঠোর পরিশ্রম করেন। বিজ্ঞ লোকদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি তাদের সহায়তা চাইতেন, যাতে সত্যকে জানা যায়। ভলতেয়ার মনে করতেন, বুদ্ধিবৃত্তিক নানা যুক্তি প্রমাণের ভিত্তিতে বোঝা যায় যে স্রষ্টার অস্তিত্ব রয়েছে। তিনি বলতেন, ঘড়ি নির্মাতা যেমন ঘড়ি তৈরি করেন, তেমনি এ বিশ্বজগতেরও একজন স্রষ্টা রয়েছেন। ভলতেয়ার বলেছেন, আমার মাথার উপরের আকাশ ও রাতের তারকারা যে দেখতে পারাটাই আমার জন্যে মহান স্রষ্টার অস্তিত্বের প্রমাণ হিসেবে যথেষ্ট।
খ্রিস্টীয় 1763 সালে ভলতেয়ারের চিন্তাধারায় বড় ধরনের পরিবর্তন ঘটে। এবছরই মহানবী ও তার অনুসারীদের সম্পর্কে ভলতেয়ারের বিদ্বেষপূর্ণ ধারণার অবসান ঘটে। 40 বছর ধরে ধর্ম ও ইতিহাস সম্পর্কে গবেষণার পর তিনি মহানবীর প্রশংসা করে বলেছেন, নিঃসন্দেহে মুহাম্মদ অত্যন্ত বড় মানুষ ছিলেন। তিনি তার গুণ ও পূর্ণতার ছোঁয়ায় বড় বড় মানুষও গড়ে তুলেছেন। তিনি ছিলেন প্রাজ্ঞ আইন প্রণেতা, শক্তিশালী দিগ্বিজয়ী, ন্যায়পরায়ণ শাসক ও ক্ষুধাভীরু নবী, এবং তিনিই বিশ্বের সবচেয়ে বড় বিপ্লব ঘটিয়েছেন। কুসংস্কারের গোরস্থান শীর্ষক বইয়ে ভলতেয়ার উল্লেখ করেছেন যে দুনিয়ার সব ধর্মই পৃথিবীর গোরস্থানে ঠাঁই নেবে, কিন্তু একমাত্র যে জীবন্ত চেহারাটি নিজেকে তুলে ধরছে তা মুহাম্মদের চেহারা।
ভলতেয়ার খ্রিস্টধর্মের সমালোচনা করে বলেছেন, এ ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম পালন করা উচিত। নানা ধর্মের প্রকৃতি বিশ্লেষণের পর ভলতেয়ার ইসলাম ধর্ম সম্পর্কে বলেছেন, যে ধর্ম মুহাম্মদ এনেছেন তা নিঃসন্দেহে খ্রিস্টধর্মের চেয়ে উন্নত। তাঁর ধর্মে কখনো কোনো এক ইহুদিকে খোদা বলে দাবি করা হয়নি, এক ইহুদি নারীকে খোদার মা বলে ভাবা হয়নি, এবং অন্য ইহুদি নবীদের ব্যাপারে ঘৃণা ও বিদ্বেষ পোষণ করা হয়নি। তাঁর ধর্ম তথা ইসলাম কখনো খ্রিস্টানদের পাগলামিপূর্ণ কুফরি বা অবিশ্বাসের পথ ধরেনি, এবং কখনো এক খোদাকে তিন খোদা ও তিন খোদাকে এক খোদা বলে মনে করেনি। এক খোদার প্রতি বিশ্বাস কেবল মুহাম্মাদের ধর্মেরই মূলনীতি। ভলতেয়ার 1776 খ্রিস্টাব্দে মহানবীর প্রতি চরম অবমাননাকর নাটকটি লেখার কথা স্মরণ করে বলেছিলেন,
আমি মুহাম্মাদের প্রতি অনেক অন্যায় করেছি। মুহাম্মাদের মধ্যে রয়েছে এমন বিস্ময়কর কিছু যা খুবই পছন্দনীয় ও হৃদয় জোড়ানো। মানুষ তার প্রতি বিস্মিত ও প্রশংসায় পঞ্চমুখ হতে বাধ্য হয়, কারণ তিনি একাই বিপুল অংশীবাদী বা মুশরিক জনগণের মোকাবেলায় রুখে দাঁড়িয়েছিলেন। ওই মুশরিকরা মুহাম্মাদের চিন্তাধারাকে বিলুপ্ত করতে চেয়েছিল। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানিয়েছেন। তিনি বহু বছর ধরে আল্লাহর পথে আহ্বান জানাতে গিয়ে নির্যাতন ও নানা যন্ত্রণা সহ্য করেছেন। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রাচ্যবিদদের চোখে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক আজকের আলোচনা এখানেই শেষ করছি।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
Թեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։